أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، أجور এবং পবিত্রতা নিয়ে আলোচনা করেছি। করার যে কাজগুলোতে অপরিহার্য, মানে অবশ্যই করণীয়, আমরা তা আলোচনা করব। এবং অযু না করলে যেসব স্থানে স্পর্শ করতে হয়, ছুতে হয়, যেখানে হারাম, আমরা তা নিয়ে আলোচনা করব। অযু না করে যদি কিছু ছুতে হয়, যেমন কোরআনে আয়াত আলোচনা করি, জানি আমরা যে কোরআনের আয়াত স্পর্শ করতে হলে আল্লাহ রাসুলের নাম, আইম্মাদের নাম, হযরত জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার নাম, খোদার গুণবাচক নামগুলোতে স্পর্শ করতে হলে অবশ্যই অযু করতে হয়। যদি না করা হয় তাহলে অযু না করে স্পর্শ করা হারাম। আমি এখন বলবো যে যেসব জায়গায় অযু না করে স্পর্শ করা হারাম নয়, যেমন কোরআনের আয়াত হোক কিন্তু শরীরের কোনো অংশ বা হাত দিয়ে আমরা স্পর্শ করছি না, কিন্তু গায়ের লোম বা মাথার চুল বা গোফ দাড়ি দিয়ে স্পর্শ করা হারাম তো নয়, কিন্তু উত্তম হচ্ছে এমন কাজ না করা। অযু করা এখানে অনেকে মুস্তাহাব বলেছেন, এবং এমন জায়গায় আয়াত লেখা আছে তার উপরে যদি আয়না দেয়া থাকে বা প্লাস্টিকের কভার থাকে, অনেক সময় আমরা দেখি অনেক কোরআন বা অনেক তোগরা তাবিজ অনেক জায়গায় যে কোরআনের আয়াত লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে, কিন্তু তার উপরে একটা লেমিনেট থাকে বা প্লাস্টিকের কভার থাকে, এমন অবস্থায় সেই কভারের উপর দিয়ে বা সে আয়না উপর দিয়ে তাতে হাত লাগালে কোনো অসুবিধা নেই, হারাম হবে না। এবং কোরআনের দুটো শব্দর মাঝখানে যে খালি জায়গা, অথবা এমন শব্দ যেমন আরবির হা শব্দটা বা ফা শব্দটা, কাফ শব্দটা, এর হা লিখতে গিয়ে তার পেটের মধ্যে যেখানে জিমের জায়গায় নুক্তা আছে, সে নুক্তার জায়গা খালি থাকে হাতে, সে খালি জায়গায় স্পর্শ করা, অথবা দুটো লাইনের মাঝখানে স্পর্শ করা, সব কোনো অসুবিধা হবে না। আমরা জানি শুধুমাত্র কোরআনে আয়াতের উপরে হাত লাগানো বা ছোঁয়া বা স্পর্শ করা হারাম। এবং কোরআনের সাইডে যে খালি জায়গা যেখানে আয়াত নেই, আয়াত লেখা থাকে মাঝখানে, সাইডের খালি জায়গাগুলো, সাইডের জায়গাগুলো যাকে হাসিয়া বলা হয়, সেই জায়গাও যদি স্পর্শ করা হয়, অথবা কোরআনের খণ্ডকে তুলতে গিয়ে স্পর্শ করা হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু এসবের জন্য উত্তম হচ্ছে অযু করে নেয়া। যদি অযু করে নেওয়া হয় তাহলে কাজ উত্তম বলে পরিগণিত হবে। এবং কোরআনের আয়াতের অনুবাদ যদি থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি সেখানে আল্লাহর নাম থাকে তাহলে অবশ্যই অযু করতে হবে। যদি আল্লাহর নাম না থাকে তাহলে অনুবাদে হাত লাগানো ছুলে কোনো অসুবিধা হবে না। একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে অনেক শব্দ বা অক্ষর, শব্দই বলি, অক্ষর তো ফার্সি উর্দু, অনেক অক্ষরই কোরআনের সাথে মিল আছে, অনেক শব্দই মিল আছে, যদি সে শব্দ, এমনকি বাংলাতেও কোরআনে অনেক শব্দ রয়েছে যেটা বাংলাতেও রয়েছে, যদি সেটা কোরআনের শব্দ না হয়, মানে যৌথ শব্দ যাকে আমরা বলি, সেই শব্দগুলো যদি অন্য ভাষায় থাকে এবং সেই ভাষা হিসেবে পরিগণিত হয়, তাহলে সেই শব্দগুলো স্পর্শ করলে কোনো অসুবিধা হবে না, গুনাহ নেই। উদাহরণস্বরূপ শয়তান শব্দ ফার্সিতেও রয়েছে, উর্দুতেও রয়েছে, বাংলাতেও শয়তানকে শয়তান বলা হয়, কিন্তু যখন আমরা লিখতে যাব শয়তান শব্দটা, যদি আমাদের নিয়ত কাজ ইচ্ছা সেটা যদি কোরআনের শব্দ বলে না হয়, নিজের ভাষার হয়, আমি একটা গল্প লিখছি বাংলাতে, ফার্সিতে, উর্দুতে, সে গল্পে শয়তান শব্দটা চলে এসেছে, যেভাবে আরবিতে লেখা হয় সেভাবে লিখছি, কিন্তু তাতে স্পর্শ করলে কোনো গুনাহ হবে না, স্পর্শ করা যেতে পারে, ছোঁয়া যেতে পারে। কিন্তু যদি আমি কোনো কথার মাঝখানে কোরআনের কোনো শব্দের উদাহরণ দিচ্ছি, কোনো এমনকি শব্দ বলে না, কোনো অক্ষরের উদাহরণ দিচ্ছি, সেখানেও যদি কোরআনের শব্দ বলে পরিগণিত হয়, কোরআনের অক্ষর বলে পরিগণিত, একটা ওয়াও হলেও, তাতেও স্পর্শ করার জন্যে অজু করতে হবে। একটা কথা বলে নেওয়া ভালো, অনেক সময় আমরা দেখি যে অনেক লোগো বা আর্ম বা অনেক কভার পেজের, সাইটের, প্যাডের লোগো বা কভারে অনেক সময় আল্লাহর নাম, কোরআনের আয়াত এসব কথা থাকে। যদি সেটা সরাসরি আয়াত থাকে তাহলে তো কথা একই, হাত দেওয়া যাবে না, কিন্তু অনেক সময় উদ্দেশ্য আল্লাহ, উদ্দেশ্য আয়াত, কিন্তু লোগোটাকে এমন করে নিয়ে আসা হয়। উদাহরণস্বরূপ ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে পতাকা, সেই পতাকার মাঝখানে আল্লাহ লেখা আছে, ওটাকে লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবেও গণনা করা হয়, সেখানেও এহতিয়াতে হচ্ছে গিয়ে হাত না দেয়া। অথবা হোক সৌদি আরবের পতাকা, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, হোক সেটা পতাকা, কিন্তু যেহেতু আল্লাহর নাম ওখানে আছে, অনেক সময় আয়াত বা লোগো এরকম আসে, সেই সবেও হাত দেয়া যাবে না, এহতিয়াতে ওয়াজিব হচ্ছে গিয়ে সেসবে হাত দেয়া থেকে দূরে থাকা উচিত, যাতে হাত দেয়া থেকে বিরত থাকা উচিত, হাত না দেয়া হয়। এখন যেসব কাজের জন্য অজু করা মুস্তাহাব, আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। যেমন নামাজে মাইয়াত, যেহেতু সেটা নামাজ নয়, নামাজে মাইয়াতকে নামাজে মাইয়াত বললেও সেটা একটা দোয়া স্বরূপ, যেহেতু রুকু নেই, সেজদা নেই, তাই নামাজে মাইয়াতের জন্যে অজু করা মুস্তাহাব। অবশ্য অজু না করেও নামাজ মাইয়াত হবে। কোনো মসজিদে বা কোনো আইম্মা মাসুমিনের মাজারে, রওজাতে প্রবেশ করলে, হারামে প্রবেশ করার জন্যে কোনো কাজ নেই, নামাজ পড়ব না, কোরআনে হাত দেব না, শুধু প্রবেশ করার জন্যেই অজু করা উত্তম এবং মুস্তাহাব কাজ। কোরআন, কেউ যদি কোরআনে স্পর্শ না করে, আমি একটু আগে বলেছি কোরআনের সাইডে হাত দেয়া দেয়া যেতে পারে, কিন্তু যেহেতু মাকরু, তাই উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে অজু করে কোরআন পাঠ করা, হোক সেটা কোরআন না ধরেও, আমি মুখস্থ কোরআন পড়ে যাচ্ছি, কোনো গুণা নেই, বরঞ্চ সওয়াব আছে, কিন্তু সে সওয়াবকে যদি পরিপূর্ণতার পর্যায়ে নিয়ে যেতে চাই, সওয়াবে বাড়তি সওয়াব অর্জন করতে চাই, তাহলে মুস্তাহাব কাজ হচ্ছে গিয়ে অজু করে নেয়া। অনেক লোক আছে, ওলামায়ে কেরাম বা পুণ্যবান ব্যক্তিরা, অনেক সময় কোরআন বা কোরআনের আয়াত বা ছোট সুরা তাবিজ আকারে বা ছোট কোরআন পকেটে রাখেন বরকত হিসেবে, অথবা বাচ্চাদের গলায় অনেক সময় দেয়া হয়, সেসব রাখার জন্যে অজু করে নেওয়া ভালো, কারণ যেহেতু কোরআন সাথে সাথে থাকবে, অজু থাকলে উত্তম কাজ। এবং কোরআনের খণ্ড, হাসিয়া যেটা বলছি, মাকরুহ কাজ, সেখানেও অজু করে নেওয়া ভালো, মুস্তাহাব কাজ। প্রতিনিয়ত ঘুমোতে যাওয়ার আগে যদি কেউ অজু করে ঘুমাতে পারে, হাদিসে বর্ণনা করা হয়েছে যে সারা রাত তার ঘুম ইবাদতের ঘুমে গণ্য হবে, তাই ঘুমানোর পূর্বে কেউ যদি অজু করে গিয়ে ঘুমায়, তাহলে তার ঘুম সওয়াবের কাজ হবে এবং সেখানে অজু করা হবে মুস্তাহাব। এখানে আরেকটা কথা মুস্তাহাবের ক্ষেত্রে আমি বলবো, যদি কোনো ব্যক্তি কবরস্থানে যাচ্ছে বা কোনো আহলে কবর যাকে বলা হয়, কবরে যেসব লোক রয়েছেন তাদের জিয়ারতে যাচ্ছে, সেই আহলে কবরদের জিয়ারতের জন্যেও অজু করে যাওয়া মুস্তাহাব। তাই এইসব জায়গায় অজু করে নেওয়া ভালো। এখন কিছু বিষয় রয়েছে যেখানে অজু করে নেওয়া ভালো, কিন্তু অনেক সময় অজু করে নেওয়ার সময় সন্দেহতে পতিত হয় লোকজন। আমি এখন বর্ণনা করব যাকে বলা হয় শাকিয়াতে অজু বা অজুর সন্দেহসমূহ। যদি কোনো ব্যক্তি জানে না সে অজু করেছিল না অজু করেনি, এমন অবস্থায় তাকে ধরে নিতে হবে যে সে অজু করেনি। অথবা অজু করেছিল মনে আছে কিন্তু সন্দেহ করছে, তো অজু তো করেছিলাম, অজু আছে না অজু ভেঙে গেছে বাতিল হয়ে গেছে। যেহেতু অজু করেছিল প্রথম অবস্থাতে, যেহেতু তার সন্দেহ অজু করেছিল কি না, কারণ প্রথম অবস্থায় সে অজু ছিল না, তার অজু করেছে কি না সেই সন্দেহ ছিল, তাকে ধরে নিতে হবে যে অজু করেনি। কিন্তু অজু করার পর যদি সে সন্দেহ করে যে অজু ভেঙে গেছে কি না, তাহলে তার ধরে নিতে হবে যে ভেঙে যায়নি, তার অজু বাকি আছে। যদি নামাজ পড়ার মাঝখানে তার সন্দেহ হয় যে অজু করেছে কি না, ঠিক একই অবস্থা, তাকে ধরে নিতে হবে যে সে অজু করেনি। কিন্তু যদি সে সন্দেহ করে যে অজু ভেঙে গেছে কি না, ধরে নিতে হবে যে তার অজু ভেঙে যায়নি। যদি অজু করেছে এবং করার পর নামাজ পড়েছে, সে নামাজ শেষ হয়ে যাওয়ার পর সে সন্দেহ করছে যে তার অজু বাকি আছে না অজু তার ভেঙে গেছে, বা অজু সে করেছিল বা করেনি, এমন অবস্থায় যে নামাজটা সে পড়ে নিয়েছে সে নামাজ তার সঠিক হবে, কিন্তু পরবর্তী নামাজের জন্য তাকে অবশ্যই অজু করে নিতে হবে। কিন্তু যদি অজু করার পর সন্দেহ হয় যে অজু করার অংশে তার কোনো বাধা ছিল কি না, যে অজু পানি পৌঁছানো তাকে ধরে নিতে হবে যে না, বা সে যদি অজু করার পর এমন কোনো জিনিস দেখে শরীরে এবং সন্দেহ করে যে অজু করার সময় এই জিনিসটা ছিল কি না, তখন ধরে নিতে হবে না ইনশাল্লাহ ছিল না। কিন্তু যদি সে দেখার পরও সে তাকে তোয়াক্কা না করে, খেয়াল না করে, কোনো গুরুত্ব না দিয়ে সে অজু করে নেয়, পরবর্তী চিন্তা করে যে আমি তো খেয়াল করিনি কিন্তু এতে অজু হবে কি হয়নি, তাহলে তার অজু হবে না, তাকে আবার অজু করতে হবে। এবং যদি সে অজু করার পূর্বে সন্দেহ করে যে শরীরে কোনো জিনিস রয়েছে সেটা অজু করার ক্ষেত্রে বাধার কারণ হবে কি হবে না, তাকে অবশ্যই সেটা দূর করে নিতে হবে, তারপর তাকে অজু করতে হবে। অনেক ব্যক্তি আছে সন্দেহ খুব বেশি করে, অজু করে অজু বা অজু করতে যাচ্ছে, নখের ভিতরে শরীরে কোনো দাগ কোনো কিছু সন্দেহ করে যে এটা অজুর ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে কি না, তাকে দূর করে নেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সন্দেহ করা উচিত নয়। অনেক সময় এটা ওয়াসওয়াস এবং শয়তানি প্ররোচনা, তাই তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং বেশি শাক যাকে বলে শাক্কাক, তাকে এই সন্দেহ থেকে, বেশি সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে, এবং তাকে চেষ্টা করতে হবে যাতে বেশি সন্দেহ না করা হয় ইনশাল্লাহ বলে। যদি হ্যাঁ, যদি শিওর থাকে, মুতমাইন থাকে যে হ্যাঁ এটা বাধাপ্রাপ্ত, তাহলে তো অবশ্যই তাকে দূর করতে হবে। যদি সন্দেহর কারণ হয় তাহলে এখানে তাকে সে সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে এবং এভাবে সন্দেহ দূর করতে হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।